الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান উম্মতের উজ্জ্বল নক্ষত্র এতে আপনাদের সুস্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন চরিত্র। আমরা গত কয়েকটি ধারাবাহিক অনুষ্ঠানে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের কয়েকটি ধাপ আলোচনা শ্রবণ করেছি। আজকেও তার খিলাফত জীবনের কয়েকটি ঘটনা, তার চারিত্রিক কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব। দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহর প্রিয় মাহবুব সরকারে দো আলম নূরে মুজাসসাম রসুলে মুহতাসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাত ও সালাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ আজ্জা ওয়াজাল ওই ব্যক্তির প্রতি দশ বার রহমত নাজিল করবেন, ওই ব্যক্তির দশটি গুনাহকে মাফ করে দিবেন এবং দশটি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের এই ধারাবাহিক অনুষ্ঠান উম্মতের উজ্জ্বল নক্ষত্র, উম্মতের উজ্জ্বল নক্ষত্র আসলেই সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ান। কেননা আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার সাহাবীরা হচ্ছে নক্ষত্রের সমতুল্য, তাদের মধ্য থেকে যাদের একজনকে তোমরা অনুসরণ করবে তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। নিঃসন্দেহে সকল সাহাবাই কেরাম আলিহিম রিদওয়ানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর যেই মহান ব্যক্তিত্ব, যেই মহান সাহাবি, তিনি হচ্ছেন হযরতে সাইয়েদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জীবনী সম্পর্কে আমরা কয়েকটি সিলসিলাতে ইতিমধ্যে শ্রবণ করে এসেছি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরতে সাইয়েদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তাকে নিয়ে শুধুমাত্র মুসলমান গর্ববোধ করে না, বরং মানব জাতি গর্ব করে থাকে সাইয়েদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। আসুন আমরা সেই আশ্চর্যকর মহান ব্যক্তিত্ব, যার সংস্পর্শে ইসলামী খেলাফত এসে দৃষ্টি যত দূর গিয়েছে শুধু বিজয়ী নিশান উড়েছে মুসলিম সাম্রাজ্যের, যেখানেই সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বে মুসলিম সেনাপতিদেরকে নিয়োগ দিয়েছেন, পাঠিয়েছেন, তার ইখলাস, একাগ্রতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল, মানবতার প্রতি দয়া, সৃষ্টির প্রতি দয়া, এর বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ের পর বিজয় দান করেছেন। আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন লম্বা বলিষ্ঠ দেহের অধিকারী, গৌরবর্ণ, প্রশস্ত বক্ষ, লম্বায়িত বাহু, তেজদীপ্ত জ্যোতিময় মুখমণ্ডল। তার প্রকৃতিগত পরিচয় বর্ণনাতীত ছিল, তাকে শুভিত ও সমৃদ্ধ করেছিল তার অসামান্য ব্যক্তিত্ব, অসাধারণ চরিত্রবল, অতুলনীয় আত্মত্যাগ, ভাবনাহীন সরল অনারম্ভ জীবন, আক্লান্ত উদ্যম, কর্মস্পৃহা, অকৃত্রিম পাণ্ডিত্য, অপ্রতিদ্বন্দ্বী রণকৌশল, নজিরবিহীন ন্যায়পরায়ণতা, বিরল বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা। সাইয়েদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কখনো খেলাফতের মসনদে সমাসীন হয়ে আত্মীয়তার বন্ধনের কারণে কাউকে কোনো সুযোগ কখনই দেননি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, ঐতিহাসিকগণ লিখেছেন সরলতা ও কর্তব্য নিষ্ঠা ছিল তার মুখ্য নীতি, সরল জীবন যাপনে যে নজির তিনি সৃষ্টি করেছেন তাকে আজও কেহ অতিক্রম করতে পারেনি। পরিধানে থাকতো অত্যন্ত কম দামি কাপড়, শরীরে থাকতো তালিযুক্ত জামা। তখনকার দিনেও যারা তাকে দেখেছে সকলেই অবাক, বিস্ময় হয়েছে। হরমুজ, পারস্য যোদ্ধা হরমুজ বন্দী হয়ে যখন মদিনাতে এসেছিল, মদিনার মসজিদের নববীতে খলিফাকে যখন সে দেখল, তাতে তার যেন বিদ্য জ্ঞান লাভ হয়েছিল। হরমুজ প্রকাশ করেছিল, জগৎ তোমার কাছে হার মানবে, যেহেতু হে ওমর, জগতের সকল আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা তোমার কাছে হার মেনেছে, জগৎ তোমার কাছে হার মানবে। যাহাজতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গোলামকে নিয়ে যাচ্ছিলেন জেরুজালেমের পথে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারা থেকে বের হলেন, তিনি উটের উপর আরোহণ করেছিলেন, তার যে গোলাম সে উটের লাগাম ধরে হাঁটছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু পথ যাওয়ার পর তাকে বলতে লাগল, তুমি উটের পিঠে ওঠো, আমি লাগাম ধরে হাঁটব। সে বলতে লাগলো, হুজুর এটা কিভাবে সম্ভব? বলল যে না, এটাই হচ্ছে ন্যায় পরায়ণতা, যে আমরা সমান সমান যাব। দুইজন ভাগ করে নিল কিছু পথ। ওমর রাদিয়াল্লাহু তাআলা হেঁটে চলে, তার গোলাম সে উটের উপর উঠে চড়ে। এমনই ভাবে পথ যেতে 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 যখন জেরুজালেমে পৌঁছল, বিধর্মীদের সামনে গিয়ে পৌঁছল, যে সভাসদরগণের সামনে গিয়ে পৌঁছল, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উটের লাগাম ধরেছিলেন, আর ভিতর গোলাম যে ছিল সে উটের উপর ছিল। সে ভিতর বলতে লাগলো, গোলাম বলতে লাগলো, হুজুর আপনি উঠুন। বলল যে না, আমরা যেটা করে নিয়েছি, ভাগ করে নিয়েছি, সেটাই হবে। যখন তিনি ভ্রাতৃত্বের নজিরবিহীন আদর্শ রূপে ভিতর বেশে গোলাম বেশে জেরুজালেমে পৌঁছলেন, তখন তারা সকলেই এই কথা বলে উঠেছিল, কি অকল্পনীয় অপূর্ব চরিত্র, কখনো কল্পনা করা যায় না যে এক অধিপতি, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তিনি উটের লাগাম ধরে হেঁটে এসেছে, আর তার ভিতর তার গোলাম উটের উপর বসে চলে এসেছে। এটা কি কখনো আমরা কল্পনা করতে পারি? প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলেই তার হৃদয় ছিল উজাড়। তার হৃদয়ের মধ্যে অহংকার বলতে কিছুই ছিল না। আমি বড়, আমি বড় ব্যক্তিত্ব, এই বিষয়ে তাদের চিন্তা চেতনা কিছুই ছিল না। আজ আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী শুনি। তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনি এত বড় কোরবানি দিতে পেরেছেন, কিন্তু আজ আমি আপনি প্রিয় ইসলামী ভাইরা আমাদের মাঝ থেকে এই অহংকারকে কি আমরা দূর করতে পেরেছি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ দেখতে চান, দেখবেন খলিফা স্বয়ং সুখে দুঃখে রাত্রির অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে, প্রজাদের অবস্থা নিজ চোখে দেখার জন্য। কোথাও বা দরিদ্র রমণীর জন্য আপন পিঠে ময়দার বোঝা বহন করছে, এরূপ অজস্র খলিফার জীবনীতে পাওয়া যায় ঘটনা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বের রহস্য লুকিয়ে ছিল এসব বিরল দৃষ্টান্ত। ইসলামের চোখে প্রকৃত বীর তিনি যিনি ইচ্ছা কামনা বাসনাকে আপন দাসে পরিণত করতে পেরেছে, এবং তিনি কাপুরুষ যিনি কামনা বাসনার দাস। সাইয়েদনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের ইচ্ছেকে কামনা বাসনাকে নিজের দাস বানিয়েছিল, এবং তিনি হয়েছিল মহান ব্যক্তিত্ব। প্রিয় ইসলামী ভাইরা, আজ আপনি আমি আমরা কি আমাদের কামনা বাসনা, আমার নফস যেটা চায়, আমি কি তার বিরুদ্ধে আচরণ করতে পারি? না প্রিয় ইসলামী ভাইরা, শুনুন শুনুন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সালাতুসসালামের সাহাবি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়েও জাঁকজমককে অন্তরের সাথে ঘৃণা করতেন। তিনি সবসময় বলতেন, ঐশ্বর্যের প্রাচুর্য ও আড়ম্বরপূর্ণ জীবনযাত্রার মানব জীবনের সরলতা ও পবিত্রতাকে নষ্ট করার শ্রেষ্ঠ পথ। তাই এই দুটির প্রতি তিনি ঘৃণার কোনো অবধি ছিল না, শেষ ছিল না। এই কারণেই মাদায়েন ও জালুলার যুদ্ধ জয়ের পর প্রচুর ধন সম্পদ তার কাছে প্রেরিত হয়েছিল। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ফারুক আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ধন সম্পদগুলো দেখলেন, সে ক্রন্দনরত অবস্থায় বলে উঠেছিলেন, এ সমস্ত প্রচুর ধনরত্নের মধ্যেই তিনি তার জাতির ভবিষ্যৎ ধ্বংসের লক্ষ্য করছেন। পরবর্তীকালে উমাইয়া যুগে ঠিক তাই ঘটেছিল। প্রিয় ইসলামী ভাইরা, সমগ্র উমাইয়া যুগে একমাত্র খলিফা দ্বিতীয় উমর ব্যতীত, যাকে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত প্রায় সকলেই ধনরত্নে ডুবে গিয়েছিল, তারা ধনরত্নকে গ্রহণ করেছিল, কিন্তু আসলে ধনরত্ন তাদের গ্রাস করেছিল। এদিক দিয়ে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐশ্বর্যের প্রতি যে অনীহা তা অবিস্মরণীয় ছিল, কোনোদিনই তার কোনো দারোয়ান বা দেহরক্ষী ছিল না। তার জীবন চরিত্র সম্পর্কে বলতে গিয়ে ঐতিহাসিকগণ বলেন, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন রচনা করার জন্য অতি অল্প কথার প্রয়োজন। এ খলিফা যে মহান ব্যক্তিত্ব, যার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল সাম্রাজ্য দান করেছেন মুসলমানদেরকে, তার জীবনী রচনা করতে গিয়ে অল্প কথার প্রয়োজন। কেননা ঐতিহাসিকগণ লিখেন, তার জীবনের আদর্শ ছিল সরলতা, কর্তব্য কাজ, জ্ঞান। তার শাসনের মূল নীতি ছিল ন্যায়পরায়ণতা ও একাগ্রতা। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ন্যায়পরায়ণ বিচারক। বিচার বিভাগকে নিরপেক্ষ নির্মল রাখার জন্য শাসন বিভাগকে বিচার বিভাগ থেকে পৃথক করে দিয়েছে, নিজের জীবনে তার প্রয়োগ করিয়েছে। কোন এক সময় উবাই ইবনে কাব খলিফার বিরুদ্ধে নালিশ করলেন, খলিফা সরাসরি বিচারালয়ে পৌঁছে গেলেন, হাজির হলেন, বিচারপতি জায়েদ বিন সাবিত উঠে দাঁড়ালেন এবং খলিফাকে পবিত্র কোরআন স্পর্শ করে হলফ করতে গেলে বিচারপতি তাকে স্তব্ধ করে দেয়, থেমে যেতে বলে। নিরস্ত করতে গেলে খলিফা এতই রাগান্বিত হন যে তিনি সেখানে ঘোষণা করলেন, জায়েদ বিচারপতির আসন অলঙ্কৃত করার অযোগ্য। তিনি তার তৎক্ষণাৎ পদচ্যুত করলেন। খলিফা ঘোষণা করেছিলেন, বিচারে ও বিচারালয়ে সকলেই সমান। খলিফার নিরপেক্ষ বিচারে ইসলাম জগতে মহাবীর হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকেও তিনি নিষ্কৃত দেননি, কোনো অন্যায় করেননি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু মানুষ এই চিন্তা করেছিল যে হয়তোবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদলতেই বিজয় হচ্ছে, এজন্য মহাবীর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পদচ্যুত করেছিলেন। খলিফার ন্যায় বিচারে প্রিয় আপন পুত্র আবু সামাহকে প্রাণ দিতে হল। খলিফার স্ত্রী আবু সামার গর্ভধারিণী পুত্রহারা মা পাগল প্রায় হয়ে গিয়েছিল। খলিফার ন্যায় বিচারে আজও এই পৃথিবী আশ্চর্য বোধ করছে। পৃথিবীর ইতিহাসে নজির নেই এক অদ্বিতীয় ব্যক্তিত্ব ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজও প্রবাদ বাক্য, খলিফা উমরের চাবুক অন্যের তলোয়ার হতেও অনেক ভয়ঙ্কর। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, খলিফা আমিরুল মুমিনিন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাধ্যবোধ এত বেশি ছিল যে মানুষে কোনো ব্যবধান রাখেননি, ছোট বড় উঁচু নিচু কাউকে পার্থক্য করতেন না। হযরতে সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে ছিলেন অসাধারণ বাক পণ্ডিত। তার পাণ্ডিত্য সম্পর্কে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 মুসলিম আইন ও ব্যবহার তত্ত্বের উপর এবং বিবিধ প্রশ্নের উপর মন্তব্য অভিমত প্রকাশ করে গিয়েছেন, তাই তাকে বিশিষ্ট আইনবিদ, মুফাসসিরে কোরআন, মুহাদ্দিস বলে অভিহিত করা হয়। ঐতিহাসিকগণ লিখেছেন, প্রকৃত পক্ষে মুসলিম কিংবদন্তিতে প্রাথমিক যুগের ইসলামের ইতিহাসে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের পরবর্তীতে উত্তম মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। একজন খলিফার যে সমস্ত গুণাবলী থাকার প্রয়োজন, সেসব মহৎ গুণী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তার নিষ্কলুষ চরিত্র সমস্ত ধর্মভীরু মানুষের জন্য আদর্শ স্বরূপ। এক কথায় তিনি ছিলেন রসুলে করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম অনুসারী, পূর্ণ উম্মত ও পূর্ণ মানব। হযরতে সাইয়েদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণীসমূহ আসুন আমরা শ্রবণ করি। তার বাণী থেকেও, তার পছন্দনীয় কথাগুলো থেকেও আমরা অনুভব করতে পারি সাইয়েদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন ব্যক্তিত্ব ছিলেন। ইহকালের সম্মান অর্জিত হয় সম্পদের ধারা, আর পরকালের সম্পদ অর্জিত হয় সৎকর্মের ধারা। তিনি বলেন, আমার কাছে তিনটি বস্তু প্রিয়। এক, সৎ কাজের আদেশ দেয়া। দুই, অসৎ কাজ থেকে নিষেধ করা। তিন, পুরাতন পোশাক পরিধান করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পছন্দ কেমন? পছন্দ প্রিয় ইসলামী ভাইয়েরা, যে পুরাতন পোশাককে পরিধান করা খলিফাতুল মুসলিমিনের পছন্দনীয়। আজকে আমরা নিজেকে জিজ্ঞাসা করি, আমরা কোন অবস্থার মধ্যে আছি, কোথায় দাঁড়িয়ে আছি, কেমন ছিলেন খলিফাতুল মুসলিমিনগণ, মুসলমান খলিফাগণ, যারা শ্রেষ্ঠ মুসলমান আল্লাহ নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে সংস্পর্শে যারা সর্বশ্রেষ্ঠ হয়েছিল, যাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, ওই সমস্ত মহান ব্যক্তিরা কেমন ছিলেন, আর আজকে আমরা কেমন হয়েছি? প্রবৃত্তি, কুমন্ত্রণা, পাপের সমুদ্র, মৃত্যু বয়সের সমুদ্র এবং কবর অনুতাপের সমুদ্র। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখনই আমি কোনো বিপদে পতিত হই, তখন চারটি সৌভাগ্য আল্লাহ আজ্জা জালাম আমাকে দান করেন। আমরা বিপদে পড়লে কি করি, আমাদের অবস্থান কি হয়, আমরা কি বলি, কোন গুনাহ করে ফেললাম মাযাল্লাহ, যে আল্লাহ তাআলা আমাকে বিপদ দিল, যে আমি কি করেছি আল্লাহ তাআলা এই বিপদ দিল। আরে ভাই, আজকে আমাদের অবস্থান এমন, কোন সে গুনাহ রয়েছে হয়তোবা আমরা সেটা করি না। অসংখ্য গুনাহ আর গুনাহ আর নাফরমানি আর নাফরমানি দিয়ে আমাদের জীবনকে ঢেকে ফেলেছি, তারপরও আমাদের চোখে গুনাহ দৃষ্টিপাত হয় না, গুনাহকে আমরা দেখি না। নামাজ কাজা করছি, আমার মনে হচ্ছে না, আমাদের অনুভূতি এমন জাগ্রত হয়েছে যে নামাজ কাজা করা মনে হয় কোনো গুনাহ নেই। পিতামাতার অবাধ্য হচ্ছি, সিনেমা নাটক দেখছি, গান শুনছি, পিতামাতাকে কষ্ট দিচ্ছি, মানুষের হক নষ্ট করছি, কিন্তু আমরা বলছি আমি কোন গুনাহ করেছি, কোন গুনাহ করেছি, দাড়ি মুন্ডন করছি, সুদ গ্রহণ করছি, ঘুষ নিচ্ছি, তারপরেও আমাদের অনুভূতি জাগ্রত হচ্ছে না আমরা কোন গুনাহ করছি। বলছি কোন গুনাহ করেছি যে আল্লাহ তাআলা আমাকে সাজা দিল, মাযাল্লাহ, নাউযুবিল্লাহ। কোন গুনাহ যে আমরা করি নাই প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের অন্তর মৃত হয়ে গিয়েছে, আমাদের অনুভূতি সেটা মৃত প্রায় হয়ে গিয়েছে, আমাদের অনুভূতি বলতে আজ আমাদের কাছে কিছু নেই। গুনাহ নাফরমানি আমাদের দৃষ্টিতে পড়ছে না, আমাদের চিন্তা চেতনার মধ্যে এটা চলে আসছে যে আমি যদি কখনো কোনো শবে বরাতে, শবে কদরে, ঈদে মিলাদুন্নবী রাতে এক রাত জেগে এবাদত করে থাকি, আমার সারা বছর মনে থাকে আরে আমি তো অমুক দিন সারা রাত এবাদত করেছিলাম, আর আমি যে কত রাত আল্লাহ তাআলার নাফরমানিতে কাটিয়েছি, সিনেমা নাটক দেখে কাটিয়েছি, ক্রিকেট খেলা দেখে কাটিয়েছি, ফুটবল খেলা দেখে কাটিয়েছি, তাস খেলা করে কাটিয়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি করে করে কাটিয়েছি, সেই নাফরমানি করার পর সেই কথাগুলো আমরা বেমালুম ভুলে গিয়েছি, মাযাল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আর শুনুন সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কেমন ছিল। তিনি বলেন, যখনই আমি কোনো বিপদে পতিত হই, তখন চারটি সৌভাগ্য আল্লাহ তাআলা আমাকে দান করেন। এক, তা কোনো পাপের কারণে হয়নি। দুই, তার চেয়ে কঠিনতর বিপদ আসেনি। তিন, তার কারণে আল্লাহ তাআলার সন্তুষ্টি থেকে বঞ্চিত হইনি। চার, তার জন্য পুণ্যের আশা পোষণ করি। সর্বোত্তম বিষয় পাঁচটি তিনি বলেন, আমি সর্বপ্রকার বন্ধু দেখেছি, কিন্তু রসনা সংযতকারী অপেক্ষা উত্তম কাউকে পাইনি। বন্ধু অনেক দেখেছি, কিন্তু যার রসনা জিব্বা নিয়ন্ত্রিত, ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু বলেন তার চেয়ে উত্তম কাউকে পাইনি। আমি সর্বপ্রকার পোশাক দেখেছি কিন্তু ধর্ম অনুরাগের পোশাক অপেক্ষা কিছু দেখিনি। অভিজ্ঞতা খলিফাতুল মুসলিমিনের, মুসলিম সাম্রাজ্যের অধিপতির অভিজ্ঞতা থেকে, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছেন যে আমি অনেক পোশাক দেখেছি, রাজা বাদশার অনেক পোশাক দেখেছি, দামি দামি পোশাক দেখেছি, বিভিন্ন পোশাক দেখেছি, কিন্তু ধর্মের যে পোশাক, ধর্মানুরাগের যে পোশাক, এর চেয়ে উত্তম কিছু দেখিনি। তিনি বলেন আমি সর্বপ্রকার সম্পদ দেখেছি কিন্তু অল্পে তুষ্ট থাকা অপেক্ষায় উত্তম কিছু দেখিনি। আসলে আজকে আমার কাছে 1 কোটি টাকা আছে, 5 কোটি টাকা আছে, আমার আগ্রহ আরো আরো আরো, আমার একটা বাড়ি আছে, দরকার আরেকটা বাড়ি, একটি ফ্ল্যাট আছে, আরেকটি ফ্ল্যাট, আমাদের আগ্রহের, আমাদের প্রয়োজনের শেষ নেই, চলছে তো চলছে। আর অল্প তুষ্টি যার আছে, যে মাসে হয়তোবা সামান্য 15-20 হাজার টাকা ইনকাম করে, কিন্তু সে তুষ্ট, সে আল্লাহ তুমি যা দিয়েছ আলহামদুলিল্লাহ, এর চাইতে উত্তম কিছুই নেই। তিনি বলেন আমি সর্বপ্রকার সৎ কাজ দেখেছি কিন্তু পরোপকার অপেক্ষা উত্তম কিছুই দেখিনি। পরের উপকার করা আমরা তো প্রায় ভুলেই যাচ্ছি, সেলফিশ, নিজের যা করো নিজের, যা করো নিজের না প্লিজ। তুমি ভাইরা, সবচেয়ে উত্তম সৎ কাজ হচ্ছে অন্যের উপকার করা। তিনি বলেন আমি সর্বপ্রকার খাদ্যবস্তু দেখেছি কিন্তু ধৈর্য অপেক্ষা উত্তম কিছুই দেখি নাই। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার অসংখ্য ঘটনাবলী তিনি সংগঠিত করেছেন, আসুন তার দুই একটি ঘটনা আমরা শ্রবণ করি। একদা তিনি জুমার নামাজের খুতবা পাঠ করছিলেন, তখন তার পরিধানের যে লুঙ্গিটি ছিল তাতে মোট 12টি তালি লাগানো ছিল, তার মধ্যে একটি চামড়ারও তালি ছিল। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জুমার নামাজে উপস্থিত হতে কিছু বিলম্বিত হলো, দেরি হলো, তিনি মসজিদে এসে সকলের নিকট এর কৈফিয়ত দিলেন, আমার পরিধানের কাপড় ধৌত করা বিলম্ব হয়েছে, অথচ এই কাপড় ব্যতীত আমার অন্য কোনো কাপড় নেই যা পরে আমি মসজিদে আসতে পারি, এজন্য আমার আসতে দেরি হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ইসলামী সাম্রাজ্যের মহান অধিপতি, তার একটি মাত্র পোশাক, আমরা কি উপলব্ধি করতে পারি? প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে হযরতে সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মহানতা থেকে 2-1 ফোঁটা দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এক রাতে হযরতে সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভৃত্য আসলামকে সঙ্গে নিয়ে শহরে ভ্রমণে বের হলেন। মদিনা হতে প্রায় 3 মাইল দূরে অবস্থিত সরার নামক স্থানে উপস্থিত হয়ে তিনি দেখতে পেলেন একজন মহিলা চুলার উপর একটি পাতিল বসিয়ে তাতে জাল দিচ্ছে, তার নিকটে বসে কয়েকটি ছোট ছোট ছেলে মেয়ে কাঁদছে। খলিফা ওই স্ত্রীর লোকটির কাছে এর কারণ জানতে চাইল। ওই মহিলাটি বলল আমার ঘরে কোনো খাদ্যবস্তু নেই, অথচ এই ছেলেমেয়েরা ক্ষুধার জ্বালায় কাঁদছে, সেজন্য আমি এদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে শুধু পানি নিয়ে জাল দিচ্ছি, আর তাদেরকে আশ্বাস দিয়ে বলছি রান্না করা হলেই খেতে দেব, তারপরে এক সময় তারা ঘুমিয়ে পড়বে। ওই স্ত্রী লোকটির, ওই মহিলাটির কথা শ্রবণ করে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দুঃখিত হলেন। তিনি দেরি না করে তখনই চলে আসলেন, বাইতুল মাল হতে কিছু আটা ঘি খেজুর নিয়ে একটি বস্তায় করে নিজের পিঠের উপর উঠিয়ে নিলেন, নিজেই আটার বস্তা বহন করে নিয়ে গিয়ে ওই স্ত্রী লোকের বাড়িতে পৌঁছলেন। অতঃপর স্ত্রী লোকটি রুটি প্রস্তুত করতে লাগলো, আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রুটিগুলো সেকতে লাগলেন। ছেলে মেয়েরা ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল, তিনি ওই ছেলে মেয়েদেরকে ডেকে জাগিয়ে তুলে খেতে দিলেন, তারা আনন্দের সাথে খেতে লাগলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইলেন। ওই মহিলাটি খলিফাতুল মুসলিমিনকে চিনতে পারেনি, সে তাকে ধন্যবাদ দিয়ে বলল, বাবা আল্লাহ তোমার প্রতি রহমত করুক, সত্যি কথা বলতে কি আমাদের খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কথার উত্তর না দিয়ে বললেন, তোমার ছেলে মেয়েদের কষ্ট দেখে আমার মনে হচ্ছিল যে একটি পাহাড় আমার পিঠের উপর ভেঙে পড়েছে, আর এখন তাদের আনন্দ দেখে আমার মনে হচ্ছে যে সে পাহাড়টি আমার পিঠের উপর থেকে সরে গিয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এমনই ভাবে হযরত সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে ঘুরে ঘুরে তার প্রজাদের নাগরিকদের সেবা করতেন। সুবহানাল্লাহ বিহামদি। হযরত সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক বিরাট জনসভায় বক্তব্য দিচ্ছিলেন, অগণিত শ্রোতা বিশেষ মনোযোগের সাথে বক্তব্য শ্রবণ করছিলেন। এক সময় তিনি উপস্থিত লোকদেরকে প্রশ্ন করলেন, বন্ধুগণ, আমি যদি পার্থিব কোনো স্বার্থের উদ্দেশ্যে কুপথে পরিচালিত হই তখন আপনারা কি করবেন? তৎক্ষণাৎ এক ব্যক্তি দণ্ডায়মান হয়ে উন্মুক্ত তলোয়ার উঁচিয়ে ধরে বলল, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জেনে রাখুন আমি তাহলে আপনার গর্দান উড়িয়ে দিব। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোকটির সাহস পরীক্ষা করার উদ্দেশ্যে তাকে ধমক দিয়ে কৃত্রিম ক্রোধ প্রকাশ করে বলল, তুমি কি জানো তুমি কার সম্পর্কে কথা বলছো? লোকটি পূর্বের মতোই অবিচল কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ আমি জানি, আমি আমাদের খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে বলছি। কুপথে চললে আমরা আমাদের খলিফাকেও খাতির করব না। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করে বললেন, হে আল্লাহ আজ্জা ওয়াজাল, তোমার দরবারে লাখো শুকরিয়া যে আমি বড় ভাগ্যবান, কেননা আমি খলিফা হয়েও কুপথে চললে আমাকে শাসন করার মতো লোক আমাদের মাঝে রয়েছে। এটা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে অন্যায় করলে আমার দেশবাসী তাদের খলিফাকেও খাতির করবে না। সুবহানাল্লাহ বিহামদি। কেমন ছিলেন খলিফা আর কেমন ছিলেন তার সাথীগণ, তার বন্ধুগণ? প্রিয় ইসলামী ভাইরা, একটু যদি আমরা চিন্তা করি, একটু যদি আমরা চেতনার মধ্যে যাই, আমি যদি একটি ইনস্টিটিউটের প্রধানও থাকি আর সেখানে যদি আমার কেউ বিরুদ্ধ আচরণ করে তাহলে আমরা তেলে বেগুনে জ্বলে উঠি। কিন্তু দেখুন, ইসলামী সাম্রাজ্যের অধিপতি সাইয়দুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জনসমুদ্রের মাঝে দাঁড়িয়ে যখন ঘোষণা করলেন তাকে তার জবাব দেওয়া হলো, আর তিনি সানন্দে তা গ্রহণ করে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে সাইয়দুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একবার কঠিন অসুখ হলো, সকলে তাকে মধু পান করতে উপদেশ দিলেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ঘরে তখন মধু ক্রয় করার মতো কোনো অর্থ ছিল না, বাইতুল মালে প্রচুর মধু জমা ছিল, কিন্তু জনসাধারণের জিনিস তাদের বিনা অনুমতিতে কিভাবে তিনি গ্রহণ করবেন? তাই তিনি অনুমতি গ্রহণ করার জন্য জুমার দিন পর্যন্ত অপেক্ষা করলেন। সকলের অনুমতি নিয়ে তিনি বাইতুল মাল হতে কিছু মধু গ্রহণ করলেন। জনগণের সম্পদে খলিফার কোনো অধিকার নেই, তিনি শুধু এর রক্ষক মাত্র। তার এই সততার চেয়ে উৎকৃষ্ট উদাহরণ আর কি হতে পারে? সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, সাইয়দুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ব্যক্তিত্ব ছিলেন, কেমন সৎ ব্যক্তিত্ব ছিলেন আমরা তার ঘটনাগুলো থেকে জানতে পারলাম। আমরা কি শুধু তার ঘটনাগুলোই শুনব? না, এ থেকে আমরাও কিছু শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। আমাদের আয়ত্তাদিন আমরা যদি কোনো অফিসের অফিসার থেকে থাকি, কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব আমাদের উপর থাকে, মনে রাখবেন ওই অফিসের ওই জায়গার ওই ইনস্টিটিউটের মালের মালিক আমি নই। কিন্তু আজকে আমাদের অবস্থা এটা যে আমি কোনো অফিসের মধ্যে চাকরি করছি, সেখানে যাই, টেলিফোন নেই, বাস আমার আত্মীয় স্বজনের সাথে বন্ধুর সাথে, কার কার সাথে কথা বলতে হবে সবার সাথে আমি কথা বলা শুরু করে দিই ওই টেলিফোন ব্যবহার করে, এটা কি আমার শরীয়ত সম্মত হলো? ওই প্রতিষ্ঠানের বিভিন্ন দ্রব্য সামগ্রীকে ব্যবহার করে আমি আমার ব্যক্তিগত কাজের আঞ্জাম দিচ্ছি, আমার ওই ইনস্টিটিউটের ওই প্রতিষ্ঠানের গাড়ি ব্যবহার করে বিভিন্ন কাজের আঞ্জাম দিচ্ছি, এটা কি কখনো সঠিক হচ্ছে? আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করুন। প্রিয় প্রিয় ইসলাম ভাইরা, আসুন না আমরা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা ফারুক আদম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা থেকে, তার জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে একবার মদিনাতুল মুনাব্বারাতে ভূমিকম্প হচ্ছিল, সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের লাঠিকে জমিনের মধ্যে মেরে বললেন, হে জমিন, তুমি কেন কাঁপছ? আমি কি তোমার উপর ন্যায় বিচার প্রতিষ্ঠিত করিনি? সাথে সাথে সেই ভূমিকম্প থেমে গিয়েছিল। কেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করেছিলেন। প্রিয় ইসলামী ভাইরা, এই মহান ব্যক্তিত্বকেও এই নিকৃষ্ট পৃথিবীর নিকৃষ্ট মানুষগুলো বাঁচতে দেয়নি। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি 23 সনের জিলহজ মাসের 26 তারিখে বুধবার তার চিরাচরিত প্রথা অনুযায়ী ফজরের নামাজ পড়ার জন্য সকালবেলা উঠে মসজিদে গেলেন। ভোরের আলো তখনও ভালোভাবে প্রকাশ পায়নি, সবে মাত্র সুবহে সাদিক হয়েছে। পাপিষ্ট গোলাম আবুল উলু বীজ মাখানো তলোয়ার নিয়ে লুকিয়ে ছিল, উৎপেতে বসেছিল। সকল মুসল্লিগণ নামাজের কাতারে করে দাঁড়িয়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতির জন্য সকলের সামনে দাঁড়ালেন, তিনি তাকবীর বলে নামাজের নিয়ত করলেন, মুসল্লিগণও নিয়ত করল। ঠিক এমন সময় পাপিষ্ট আবুল উলু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করলেন। পাপিষ্ট আবুল উলু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধ থেকে নাভি পর্যন্ত একাধিক ক্রমে 6টি আঘাত করল। অতঃপর সে পলায়ন করার সময় কতিপয় লোক তাকে ধরে ফেলল, পাপিষ্টকে বন্দি করে আনার পর সে আত্মহত্যা করল। বিষ মাখানো তরবারির 6টি আঘাতের পরও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছিলেন, কিন্তু অজস্র ধারা রক্ত প্রবাহিত হচ্ছিল, তিনি আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের ইমামতি করার জন্য তিনি বলে মসজিদ থেকে বের হয়ে আসতে চেষ্টা করলেন, কিন্তু অজ্ঞান হয়ে সেখানে পড়ে গেলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি নামাজ সমাপ্ত করে সকলে মিলে সজ্ঞাহীন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ধরাধরি করে তার বাড়িতে নিয়ে আসলেন। তারপর অনেক সেবা শুশ্রূষা করে তার সামান্য জ্ঞান ফিরে আসলো। তাড়াতাড়ি একজন চিকিৎসককে ডাকা হলো, তিনি খলিফার ক্ষত স্থানে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করে বেঁধে দিলেন। তারপর তাকে কিছু আঙ্গুরের রস পান করালেন, কিন্তু সে আঙ্গুরের রস রক্তে রঞ্জিত হয়ে ক্ষত স্থান দিয়ে বের হয়ে আসলো। চিকিৎসকগণ খলিফার অবস্থা দেখে খুবই হতাশ হয়ে পড়লেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে পুত্র আব্দুল্লাহ অন্য একজন আনসার চিকিৎসককে ডেকে আনলেন। তার সঙ্গে বনু মুয়াবিয়া গোত্রের আরো কয়েকজন বিশেষজ্ঞ অভিজ্ঞ চিকিৎসকও আসলো। তারা উভয়ে পরামর্শ করে উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা করলেন। তারপর খলিফাকে দুধ পান করানো হলো, কিন্তু কোনো পরিবর্তন হলো না। চিকিৎসকদ্বয় খলিফার জীবনের আশা ত্যাগ করে বললেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহ আজ্জাজাল্লাকে স্মরণ করুন। চিকিৎসকদ্বয়ের কথায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হেকিম সাহেব, আপনারা ঠিক কথাই বলেছেন, আমাকে আল্লাহ তাআলার আহ্বানে সাড়া দিতে হবে। সত্যি অতি সত্বর আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট চলে যেতে হবে। এই কথা শুনে উপস্থিত সবাই কাঁদতে লাগলেন। খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে বাধা দিয়ে বললেন, আমার জন্য তোমরা কেউ কেঁদো না, যে চাও সে এখান থেকে চলে যাও। তোমরা কি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহান বাণী ভুলে গিয়েছো? আত্মীয়গণ শোকে চিৎকার করে কাঁদলে মৃত ব্যক্তির উপর শাস্তি হয়, কষ্ট হয়। অতঃপর তিনি তার মেয়েকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নিকট পাঠালেন, যেন তার হুজরা মোবারকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পাশে উমর রাদি আল্লাহ তালানহু একটু স্থান প্রার্থনা করেছেন, অর্থাৎ কবরের জন্য জায়গার অনুরোধ করেছেন। হজরত আয়েশা রাদি আল্লাহ তালানহা তার অন্তিম প্রার্থনা মঞ্জুর করে হজরত আবু বকর রাদি আল্লাহ পাশে তাকে দাফন করার অনুমতি প্রদান করলেন। এই সংবাদ শ্রবণ করে হজরত উমর রাদি আল্লাহ তালানহু আলহামদুলিল্লাহ পাঠ করে আল্লাহ তালা শুকুর করে বললেন, আমার জীবনের সর্বপেক্ষা বড় আশা এটাই ছিল। সাহাবাগণ খলিফাকে জিজ্ঞাসা করলেন, আপনার পরে কে খলিফা হবে? হজরত আবু বকর রাদি আল্লাহ তালানহু তো ইন্তেকালের পূর্বে একটি পাকাপোক্ত ব্যবস্থা করে গিয়েছিল, আপনিও সেরূপ একটি ব্যবস্থা করেন, নতুবা পরে হয়তোবা সমস্যা সৃষ্টি হতে পারে। খলিফা আমিরুল মুমিনিন ওমর রাদি আল্লাহ তাআলা উত্তর করলেন, আমার জীবিতকালে যে গুরু দায়িত্বের বোঝা বহন করেছি, মৃত্যুর পর আমি আর সে দায়িত্বের বোঝা বহন করতে চাই না। হযরত আলী রাদি আল্লাহ তাআলাহু, উসমান রাদি আল্লাহ তাআলাহু, আব্দুর রহমান ইবনে আউফ, হজরতে সাদ, হজরতে জুবায়ের ও হজরতে তালহা, তাদের প্রত্যেকের উপরেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সালাম অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। এদেরকে বেহেশতবাসী হওয়ার সংবাদ প্রদান করেছেন, এদের ছয়জনের মধ্য হতে একজনকে তোমরা সকলে মিলে তোমাদের পরবর্তী খলিফা নিযুক্ত করে নিবে, আর আমার দাফন কাফনের কাজ শেষ করে সকলে একত্রে বসে পরামর্শ করে তিন দিনের মধ্যে একজনকে খলিফা নির্বাচন করবে। তিনি আরো বলেন, যদি সর্বসম্মতিক্রমে খলিফা নির্বাচন করা সম্ভব না হয়, তবে যার দিকে অধিকাংশ মত থাকে সেই খলিফা হবে, যদি উভয় দিকে সমান হয় তবে আমার পুত্র আবদুল্লাহ বিচারক হয়ে খলিফা নির্বাচন করে দিবে, কিন্তু সে নিজে খলিফা হতে পারবে না। তবে আবদুল্লাহকে যদি বিচারক মেনে নিতে সকলে সম্মত না হয়, তবে আব্দুর রহমান ইবনে আউফ যাকে সমর্থন করেন সেই খলিফা নির্বাচিত হবে, আর খলিফা নির্বাচিত না হওয়া পর্যন্ত হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু মসজিদের নামাজের ইমামতি করাবেন। আহত হওয়ার তিন দিন পর 23 হিজরির বুধবার রাতে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলাহু এই পৃথিবী ত্যাগ করে পরলোক গমন করেন। খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলাহু শাহাদাতে বরণের পরদিন রওজা মুবারকের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পাশে তার পবিত্র দেহ মুবারক দাফন করা হয়। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজে ইমামতি করেন। দাফন করার পূর্বে তার ওসিয়ত অনুযায়ী আরেকবার হযরতে আয়েশা অনুমতি নেওয়া হয়। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত বরণের সময় তার বয়স হয়েছিল 63 বছর। এই পৃথিবীবাসী এক মহান ব্যক্তিত্বকে হারালো। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফনের মাধ্যমে এই পৃথিবী থেকে একজন ন্যায় নীতিবান নিষ্ঠাবান শাসককে পৃথিবীর জমিন থেকে বিদায় জানানো হলো। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যদি চাই যে আমাদের জীবনটাকে উত্তম হিসেবে তৈরি করব, তাহলে আসুন না আমরা সেইদনা ফারুক আজম রাদি আল্লাহ তালানহুর ন্যায় নীতি থেকে শিক্ষা গ্রহণ করি। তিনি তার সন্তানকেও অন্যায় করা অবস্থায় প্রশ্রয় দেননি, তিনি তার সন্তানকে নিজ হাতে চাবুক মেরেছেন। প্রিয় ইসলামী ভাইরা, খলিফা থাকা অবস্থায়ও তিনি কোনো ধরনের রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো সম্পদকে গ্রহণ করেননি। আজ আমি যদি চাই আমার এই দেশের উন্নতি, আমার ব্যক্তি জীবনের উন্নতি, পারিবারিক জীবনের উন্নতি, রাষ্ট্রীয় জীবনের উন্নতি, হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে যদি আমরা ফলো করে নেই, তাহলে সেই দিন বেশি দূরে নয়, আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সর্বত্রই কামিয়াবির বিজয় নিশান উড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল ওই সংগঠন যা আমাদেরকে ন্যায় পরায়ণতা শিখায়, দাওয়াত ইসলামী ওই সংগঠন যা আমাদেরকে সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ানের উত্তম উত্তম আদর্শগুলোকে শিক্ষা দিচ্ছে। দাওয়াত ইসলামী আজ সারা পৃথিবীর 200টি দেশে নেকির দাওয়াতকে পৌঁছিয়ে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম সাহাবায়ে জাম আউলিয়ে কেরামের এই আদর্শগুলোকে বাস্তবায়ন করার আক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তো আমিও আপনাদেরকে আহ্বান করব, দাওয়াত দিব, আপনিও দাওয়াত ইসলামের এই মাদানী পরিবেশের সাথে 92 দিন, 63 দিন, 1 মাস, 12 দিন, কমপক্ষে 3 দিনের জন্য হলেও মাদানী কাফলায় সফর করুন। আশিকান রসুলের সোহবতে থেকে সাহাবায়ে জামের এই আদর্শে নিজের জীবনকে গঠন করার প্রচেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আগামী দিনে মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান উম্মতের উজ্জ্বল নক্ষত্র দেখার আহ্বান জানিয়ে আজকের এই আলোচনা এখানেই সমাপ্তি করছি।